ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন, শুরু হল বাংলা অনুষ্ঠান।
ওয়াশিংটনে এখন মঙ্গলবার বেলা 11টা আর বাংলাদেশে ও ভারতে মঙ্গলবার রাত। আমি তাহিদুল ইসলাম সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি। আজ আমাদের অনুষ্ঠানে রয়েছে ঢাকা থেকে জহুরুল আলমের রিপোর্ট।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, নানা প্রতিবন্ধকতা সত্ত্বেও বাংলাদেশ অর্থনীতি সহ সর্বক্ষেত্রে তার সরকারের আমলে তাৎপর্যপূর্ণ অগ্রগতি সাধন করেছে।
কলকাতা থেকে পরমাশিস ঘোষ রায়ের প্রতিবেদন।
ভারতের প্রতিরক্ষা মন্ত্রী মনোহর পারিকর জানিয়েছেন, ভারতকে আক্রমণ করলে পাল্টা যন্ত্রণা দেওয়ার ক্ষমতা ভারতের আছে।
বাংলাদেশে রোহিঙ্গা শিশুদের অবস্থা নিয়ে আসিফ মুনিরের মন্তব্য।
মায়ানমারে ফিরে যাওয়ার মতো পরিস্থিতি তাদের নেই এবং তাদের সাথে যখন আমরা সরাসরি কথা বলি, তারাও বলেন যে সেখানে তো তাদের নাগরিক হিসেবে স্বীকৃতি নেই।
তবে প্রথমেই শুনুন বিশ্ব সংবাদ।
খবর পড়ছি সরকার কবিরুদ্দিন। তুরস্কের প্রেসিডেন্ট রেজেপ তাইয়িব এরদোয়ান বলেছেন যে আজ মঙ্গলবারের যে বোমা বিস্ফোরণে ইস্তাম্বুলে কমসে কম 10 ব্যক্তির মৃত্যু হয়েছে, যাতে জখম হয়েছে অপর 15 জন, সেটা সিরিয়ার আত্মঘাতী বোমাবাজেরই কাজ বলে ধারণা করা হচ্ছে। এরদোয়ান টেলিভিশনে প্রচারিত ভাষণে এই বিস্ফোরণ হামলায় ধিক্কার ব্যক্ত করে বলেছেন, নিহতদের ভেতর তুর্কি নাগরিক রয়েছেন বিদেশি লোকজনও। এ বিস্ফোরণ ঘটে ইস্তাম্বুলের ঐতিহাসিক সুলতান আহমেদ মহল্লায় এবং ওখানটাতেই রয়েছে ব্লু মসজিদ ও হ্যাগা সোফিয়ার মতো পরম দর্শনীয় স্থানগুলো, পর্যটকদের জন্য যা কিনা বিশেষভাবে আকর্ষণীয়। প্রত্যক্ষদর্শীরা বলছেন, প্রচণ্ড শব্দের বিস্ফোরণে গোটা এলাকাটা কেঁপে ওঠে দারুণ ঝাঁকুনিতে। বিস্ফোরণ হামলার পরপরই প্রধানমন্ত্রী দাভুতগ্লু জরুরি ভিত্তিতে নিরাপত্তা বৈঠক রাখেন। সেই অক্টোবরে রাজধানী আঙ্কারার একটি রেল স্টেশনের বাইরে শান্তিকামীদের সমাবেশে জোড়া বোমার হামলায় শতাধিক মানুষের প্রাণ বিনাশের পর থেকেই তুরস্কে সতর্কাবস্থা বহাল রয়েছে। এবছর আঙ্কারায় নববর্ষের উৎসব আয়োজনও বাতিল করা হয়। আত্মঘাতী বোমা হামলা চালাতে পারে সন্দেহে দুই ইসলামিক স্টেট সদস্য পাকড়াও হওয়ার পর থেকেই। উল্লেখ্য, সিরিয়ায় ইসলামিক স্টেট জঙ্গিদের নিশানা করে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে যে বিমান অভিযান চালানো হচ্ছে, তুরস্কের বিমানবহরও তাতে অংশ নিচ্ছে। আন্তর্জাতিক রেডক্রসের পক্ষ থেকে আজ মঙ্গলবার ভোরে বলা হয়, লেবানন সীমান্তবর্তী সিরীয় শহর মাদায়ার জন্য অতীব জরুরি ত্রাণ সহায়তা পৌঁছে দিতে পরিচালিত যৌথ উদ্যোগ সম্পন্ন হয়েছে। মুখপাত্র পাভেল কিজিসিয়েক টুইটার বার্তায় বলেছেন, আন্তর্জাতিক রেডক্রস কমিটি, ICRC, জাতিসংঘ এবং সিরিয়ার রেড ক্রিসেন্ট সোসাইটির দলগুলো এখন ওই এলাকা ছেড়ে চলে যাচ্ছে, তবে পরবর্তী দিনগুলোতে আরও ত্রাণ সহায়তা গিয়ে পৌঁছবে। বিদ্রোহীরা নিয়ন্ত্রণে রয়েছে মাদায়ায় এবং সরকার সমর্থক বাহিনী কয়েক মাস ধরেই 42,000 নগরবাসী অধ্যুষিত জনপদটি অবরুদ্ধ করে রেখেছে। শেষ দফায় খাদ্য সাহায্য শহরটিতে পৌঁছেছিল সেই অক্টোবর মাসে। জাতিসংঘ এবং অন্যান্যরা বলছে, মানুষ সেখানে মরেছে ক্ষুধার তাড়নায় অভুক্ত অবস্থায়। জাতিসংঘের মানবিক সহায়তা বিভাগীয় প্রধান স্টিফেন ওব্রায়ান বলেছেন, অবিলম্বে জরুরি ভিত্তিতে চিকিৎসার জন্য স্থানান্তরিত না হতে পারলে মৃত্যুর করাল গ্রাসের শিকার হতে পারে 400 মতো মানুষ। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি বলেছেন, মানবিকতার বিবেচনায় মাদায়ায় প্রবেশাধিকার দিতে সকল পক্ষের প্রতি জোর আবেদন জানাচ্ছে যুক্তরাষ্ট্র। জাতিসংঘে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত সামান্থা পাওয়ার বলেছেন, মাদায়ায় যাই ত্রাণ সামগ্রী পৌঁছচ্ছে সেটা যথেষ্ট নয়। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, নানা প্রতিবন্ধকতা সত্ত্বেও অর্থনীতিসহ সব ক্ষেত্রে তাঁর আমলে বাংলাদেশে তাৎপর্যপূর্ণ অগ্রগতি অর্জিত হয়েছে। সরকারের 2 বছর পূর্তি উপলক্ষে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে তাঁর এ খতিয়ানের বিবরণ পাঠিয়েছেন ঢাকা থেকে জহুরুল আলম।
বর্তমান আওয়ামী লীগ সরকারের 2 বছরের পূর্তি উপলক্ষে জাতি উদ্দেশ্যে দেয়া এক ভাষণে তিনি বলেন, বিএনপি জামায়াতের জনবিরোধী জ্বালাও পোড়াও আন্দোলন সত্ত্বেও বাংলাদেশ উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে। 2009 সালে তার সরকার যখন দেশ পরিচালনার দায়িত্ব গ্রহণ করে, তখন বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দা ও চরম খাদ্য সংকট চলছিল বলে উল্লেখ করে তিনি বলেন,
সরকার গঠন করি তখন ছিল বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দা, চরম খাদ্যাভাব, বিএনপি জামাতের দুঃশাসন, দুর্নীতি, সন্ত্রাস এবং তত্ত্বাবধায়ক সরকারের দমননীতির ফলে দেশের অর্থনৈতিক অবস্থা ছিল বিপর্যস্ত। আমরা দায়িত্বভার গ্রহণ করি, সব ক্ষেত্রে শৃঙ্খলা ফিরে আনি, মানুষের মধ্যে আস্থা ও বিশ্বাস ফিরে আসে, সার্বিক উন্নয়নের লক্ষ্যে ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনা বাস্তব উভয় ইতিমধ্যে শেষ হয়েছে।
প্রধানমন্ত্রী তার শাসনামলে কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, নারীর ক্ষমতায়ন, অবকাঠামো উন্নয়ন সহ সকল ক্ষেত্রে যে সকল উন্নয়ন হয়েছে তার বিবরণ দেন। জহুরুল আলম, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
বাংলাদেশেই শিক্ষামন্ত্রীর সঙ্গে শিক্ষক সমিতি নেতৃবৃন্দের বৈঠকে কোনো সমাধান না হওয়ায় শিক্ষকদের লাগাতার কর্মবিরতি অব্যাহত রয়েছে, জানাচ্ছেন আমির খসরু তাঁর রিপোর্টে।
বেতন বৈষম্য দূরীকরণের দাবিতে দেশের সরকারি এবং স্বায়ত্তশাসিত 37টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা সোমবার থেকে শুরু করা লাগাতার কর্মবিরতি অব্যাহত রেখেছেন। এ কারণে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কোনো ক্লাস হয়নি, পরীক্ষাও বিঘ্নিত হয়েছে। মঙ্গলবার শিক্ষামন্ত্রীর সাথে শেষ বিকেলে শিক্ষক নেতৃবৃন্দের বৈঠক অনুষ্ঠিত হলেও কোনো সমাধান হয়নি। সোমবার প্রধানমন্ত্রী শিক্ষকদের আন্দোলনকে অযৌক্তিক বলে উল্লেখ করেছিলেন। শিক্ষকরা সংকটের সুরাহা না হওয়া পর্যন্ত লাগাতার কর্মবিরতি অব্যাহত রাখার কথা পুনরায় জানিয়েছেন। শিক্ষক সমিতি ফেডারেশনের সভাপতি অধ্যাপক ফরিদুদ্দিন আহমদ মঙ্গলবার প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন। সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে নানা দেন দরবার চলছে সমস্যা সমাধানের জন্য। উল্লেখ্য, 37টি বিশ্ববিদ্যালয়ে 12,500 শিক্ষক কর্মবিরতি পালন করছেন। আমির খসরু, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
অনুষ্ঠান শুনছেন ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে।
বাংলাদেশে মুক্তিযুদ্ধ চলাকালে যুদ্ধাপরাধের দায়ে আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত জামায়াতের ঊর্ধ্বতন নেতা মাওলানা দেলোয়ার হোসেন সাঈদীর ফাঁসির দণ্ড চেয়ে রিভিউ আবেদন করেছে রাষ্ট্রপক্ষ। আমির খসরুর আরেকটি রিপোর্ট।
এলক্ষে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে ওই আবেদন জমা দেওয়া হয়েছে অ্যাটর্নি জেনারেলের দপ্তর থেকে। 2013 সালের 28 ফেব্রুয়ারি হত্যা, ধর্ষণ সহ অন্যান্য অপরাধে দেলোয়ার হোসেন সাঈদীকে যুদ্ধাপরাধ বিচার ট্রাইব্যুনাল মৃত্যুদণ্ডাদেশ প্রদান করে। ওই সময় দেশজুড়ে সৃষ্ট সহিংসতায় অনেক মানুষ নিহত হন। 2014 সালের সেপ্টেম্বরে আসামি এবং রাষ্ট্রপক্ষের করা দুটি আপিলের উপর শুনানি শেষে দেলোয়ার হোসেন সাঈদীকে সুপ্রিম কোর্ট আমৃত্যু কারাদণ্ডাদেশ প্রদান করে। মঙ্গলবারের রাষ্ট্রপক্ষের আবেদনে ট্রাইব্যুনালের সাজা অর্থাৎ মৃত্যুদণ্ড বহাল রাখার আবেদন জানানো হয়েছে। এদিকে মানি লন্ডারিং এর মামলায় বিএনপির ভাইস চেয়ারম্যান এবং খালেদা জিয়ার পুত্র তারেক রহমানের বিরুদ্ধে নতুন করে সমন জারির নির্দেশ দিয়েছে হাইকোর্ট। উল্লেখ্য, তারেক রহমান দীর্ঘদিন ধরে লন্ডনে অবস্থান করছেন। আমির খসরু, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
2013 সালের 12 অক্টোবর ভারতীয় উপকূলরক্ষী বাহিনী ভারতের দক্ষিণ সমুদ্র উপকূল থেকে যুক্তরাষ্ট্র মালিকানাধীন এমভি সিম্যান গার্ড ওহায়ো নামের জাহাজটি আটক করেছিল। জাহাজ থেকে 35টি আগ্নেয়াস্ত্র, 5,682 রাউন্ড গুলি এবং ম্যাগাজিন উদ্ধার করা হয়। জানাচ্ছেন কলকাতা থেকে গৌতম গুপ্ত তাঁর রিপোর্টে।
জাহাজ সংস্থা অবশ্য দাবি করে বলে, সমুদ্রে জলদস্যুর আক্রমণ থেকে বাণিজ্য জাহাজগুলিকে বাঁচানোর জন্যই এই সশস্ত্র জাহাজ। মাঝ সমুদ্রে তেল ফুরিয়ে গেলে জাহাজটি অনির্দিষ্টভাবে ভেসে বেড়াতে বেড়াতে ভারতীয় জলসীমায় ঢুকে পড়েছিল। কিউটিকরিন আদালত সোমবার জাহাজের 10 জন নাবিক ও 25 জন রক্ষীকে 5 বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে। এই 35 জনের মধ্যে 12 জন ভারতীয়, অন্যান্যরা ইউক্রেনিয়ান, এস্টোনিয়ান, মার্কিন ও ব্রিটিশ নাগরিক। গৌতম গুপ্ত, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
হোয়াইট হাউস সূত্রে বলা হচ্ছে, যে বিলের আওতায় ইরানের বিরুদ্ধে আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারে যুক্তরাষ্ট্রের তরফে বাধা রয়েছে, সেটার কারণে ইরানের পারমাণবিক কর্মসূচি সীমিত করা নিয়ে আন্তর্জাতিক ঐক্যমত্যের বাস্তবায়নের প্রয়োজনীয় দায়বদ্ধতার লঙ্ঘন ঘটে। ইরান ওই ঐক্যমত্যে উপনীত হয়েছে যুক্তরাষ্ট্র, ব্রিটেন, চীন, ফ্রান্স, রাশিয়া এবং জার্মানির সঙ্গে এই গেল বছরই, যার আওতায় তার পারমাণবিক কর্মকাণ্ড সীমিত হবার কথা এবং সে যে পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করছে সে আশঙ্কারও উপশম ঘটবার কথা। এর বিনিময়েই উল্লেখিত দেশগুলো পারমাণবিক অস্ত্র কর্মসূচির অভিযোগের কারণেই আরোপিত নিষেধাজ্ঞা তুলে নিতে সম্মত হয়। যুক্তরাষ্ট্রের ব্যবস্থাপনা ও বাজেট দপ্তরের সূত্রে বলা হচ্ছে, প্রেসিডেন্ট বারাক ওবামার প্রশাসন কঠোরভাবে ওই বিলের বিরোধিতা করছে এবং কংগ্রেসের প্রতিনিধি পরিষদ ও সেনেট সভা দুকক্ষেই বিলটিতে অনুমোদিত হলে ওবামা প্রশাসন তাতে ভিটো প্রয়োগ করবে। মিয়ানমারের গণতন্ত্রকামী নেত্রী অন সান সুচি সশস্ত্র জাতিগোষ্ঠী সম্প্রদায় ও দৃশ্যত বিদায়ী অসামরিক সরকারের মধ্যেকার শান্তি আলোচনার উদ্বোধনী দিবসে ভাষণ দেবেন। যুক্তরাষ্ট্র কংগ্রেসের প্রতিনিধি পরিষদ আজ মঙ্গলবার এক নিষেধাজ্ঞা আইনের ওপর ভোটাভুটি করবে বলে ধারণা করা হচ্ছে, যার আওতায় উত্তর কোরিয়ার জন্য তার পারমাণবিক অস্ত্র কর্মসূচির প্রয়োজনীয় আন্তর্জাতিক বিনিময়যোগ্য মুদ্রা পাওয়া দুষ্কর হবে। তালেবান সূত্রে বলা হচ্ছে, কানাডার এক নাগরিককে আফগানিস্তানে প্রায় পাঁচ বছর জিম্মি করে আটকিয়ে রাখবার পর এখন তারা কাতারের মধ্যস্থতাকারীদের দেন দরবারে রাজি হয়ে তাকে মুক্তি দিতে সম্মত হয়েছে। কানাডার পররাষ্ট্র মন্ত্রণালয় সোমবার ওই কলিন রাদারফোর্ডের মুক্তিপ্রাপ্তির কথা ঘোষণা করে। খবর শেষ হল।
ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন আমাদের ওয়াশিংটন স্টুডিও থেকে। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 190 মিটার বেতার তরঙ্গে এবং 1575 কিলোহার্টজে। বিশ্ব সংবাদে যেমনটা শুনেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সরকারের দুবছর পূর্তি উপলক্ষে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন। সে ভাষণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তার সরকারের আমলে বাংলাদেশ সব দিক থেকে বেশ অগ্রগতি অর্জন করেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার ভাষণে আর কি কি বলেছেন তা নিয়ে জহুরুল আলমের আরও একটি রিপোর্ট।
মঙ্গলবার তার সরকারের দুবছর পূর্তি উপলক্ষে জাতির উদ্দেশ্যে দেয়া এক ভাষণে প্রধানমন্ত্রী বলেন, দেশে এখন শিক্ষার হার 71% এবং শিক্ষাক্ষেত্রে সার্বিক শৃঙ্খলা ফিরিয়ে আনা হয়েছে। তিনি বলেন, কৃষি ও মৎস্য খাতে ব্যাপক অগ্রগতি সাধিত হয়েছে, যার ফলে 2014-15 অর্থ বছরে দেশে শস্য উৎপাদনের হয়েছে 3,84,00,000 টন এবং মৎস্য উৎপাদন হয়েছে 45,00,000 টন। স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া হয়েছে বলে উল্লেখ করে শেখ হাসিনা বলেন, গ্রামাঞ্চলের মানুষের স্বাস্থ্যসেবার জন্য 16,500 কমিউনিটি ক্লিনিক চালু করা হয়েছে। এসব ক্লিনিক থেকে গ্রামের জনগণ এখন সহজেই স্বাস্থ্যসেবা পাচ্ছেন। তিনি বলেন, অবকাঠামো ক্ষেত্রে উন্নয়ন হচ্ছে দ্রুত গতিতে, 24,000 কোটি টাকা ব্যয়ে পদ্মা সেতু নির্মিত হচ্ছে বলে উল্লেখ করে তিনি বলেন, বিদ্যুৎ খাতেও বাংলাদেশের অর্জন তাৎপর্যপূর্ণ। নারীর ক্ষমতায়নে তার সরকারের সফলতার উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন,
রাশিয়ার সহায়তায় 1,01,200 কোটি টাকা ব্যয়ে 2,400 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল প্রকল্প গোরখপুর পরমাণু বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের কাজ শুরু হয়েছে। সম্মানিত দেশবাসী, নারীর ক্ষমতা নিশ্চিত করার লক্ষ্যে জাতীয় নারী উন্নয়ন নীতিমালা বাস্তবায়ন শুরু হয়েছে। নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ আইন প্রণয়ন করেছি। বেতন সহ মাতৃত্বকালীন ছুটি 4 মাস থেকে 6 মাসে বৃদ্ধি করেছি। স্থানীয় সরকারে নারীদের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে আসন সংরক্ষণের ব্যবস্থা করেছি। বাংলাদেশ এবারও লিঙ্গ সমতায় দক্ষিণ এশিয়ায় শীর্ষ স্থান ধরে রেখেছে।
তিনি বলেন, বর্তমানে বাংলাদেশে মোবাইল ব্যবহারকারীর সংখ্যা 13 কোটির উপর এবং শীঘ্রই এ সেবাকে 4G উন্নীত করা হবে। দেশকে ডিজিটাল রাষ্ট্রে পরিণত করার কর্মকাণ্ড এগিয়ে চলেছে বলে উল্লেখ করে শেখ হাসিনা বলেন, দেশে এখন 5 কোটির উপর ইন্টারনেট ব্যবহারকারী রয়েছেন। তিনি বলেন, সরকার দেশে 100টি শিল্প পার্ক গঠন করার পরিকল্পনা নিয়েছে, যার মধ্যে 14টির কাজ শুরু হয়েছে। অন্যান্য খাতেও বাংলাদেশের অগ্রগতি উল্লেখযোগ্য বলে তিনি উল্লেখ করেন। জহুরুল আলম, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
বাংলাদেশে রোহিঙ্গা শরণার্থীদের সন্তানেরা ভালো আছে। বিভিন্ন শরণার্থী শিবিরে তারা শিক্ষা, স্বাস্থ্যসহ সব ধরনের সেবা পাচ্ছে। বাংলাদেশ সরকারের পাশাপাশি বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা ও বেসরকারি সংগঠন রোহিঙ্গা শরণার্থীদের সন্তানদের সুবিধা অসুবিধাগুলো দেখভাল করছে। এসব তথ্য জানান আন্তর্জাতিক অভিবাসন সংস্থার বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর আসিফ মুনির। ভয়েস অফ আমেরিকার ওয়াশিংটন স্টুডিও থেকে তার সঙ্গে কথা বলেন সেলিম হোসেন।
বাংলাদেশে যেসব রোহিঙ্গা শরণার্থী রয়েছেন তাদের বাচ্চাদের অবস্থা বাংলাদেশে কি অবস্থায় আছে এবং আপনাদের তথ্য অনুযায়ী কত পরিমাণে রোহিঙ্গা বাচ্চা বাংলাদেশে আছে?
রেজিস্টার্ড রেফিউজি অর্থাৎ যারা সরাসরি শরণার্থী হিসেবে স্বীকৃতি দিয়ে রেজিস্ট্রেশন রয়েছে, সেরকম টোটাল পপুলেশন আছে বাংলাদেশে প্রায় 32,000 মতো। তো এখানে আনুমানিক যেটা বলা হয় যে 10,000 মতো 90-এর দশকের শুরুর দিকে ফেরত এসেছিল, এর আগে চলে গেছিল মায়ানমারে, আবার ফেরত এসেছে। বাকি যে 22,000 এরা বাংলাদেশে তাদের জন্ম হয়েছে। সেখানে প্রায় 10,000-11,000 মতো 18 বছরের নিচে রয়েছে।
যে রিপোর্টটি সম্প্রতি এসছে বলা হচ্ছে যে দুটি রিফিউজি ক্যাম্প, বিশেষ করে নয়াপাড়া এবং কুতুপালং, এই ক্যাম্প দুটোতে রোহিঙ্গা শরণার্থীর বাচ্চারা খুব দুরবস্থায় আছে, মানবেতর অবস্থায় দিন কাটাচ্ছে। এই ধরনের কোন রিপোর্ট আপনাদের এসেছে কিনা এবং আসলে তাদের অবস্থাটা কেমন?
হ্যাঁ, মানে এরকম কোন রিপোর্টের খবর আমরা পাইনি। বিশেষ করে আমি যে সংস্থার সাথে IOM এবং UNHCR, আমরা সরাসরি যেহেতু এদের সাথে কাজ করি, বিশেষ করে যে দুটি ক্যাম্পের কথা বলা হচ্ছে সেখানে মূল দায়িত্বে জাতিসংঘের উদ্বাস্তু সংস্থা ইউএনএইচসিআর সরাসরি সম্পৃক্ত, এরকম কোন রিপোর্ট সেখানে নেই এবং সেখানে সরাসরি বাংলাদেশ সরকারের একটা ইনভলভমেন্ট রয়েছে। ওখানে ভেতরে স্বাস্থ্য সেবার জন্য ক্লিনিক রয়েছে, ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম WFP তারা সেখানে খাদ্য সহায়তা দিয়ে থাকে এবং এখন বর্তমানে তাদের ফুড কার্ড রয়েছে, রেশন কার্ডের মতো, সেই কার্ডের ভিত্তিতে পুরো পরিবারের জন্য খাদ্য সরবরাহ করা হয়ে থাকে। এবং সেভ দ্য চিলড্রেন নামে যে আন্তর্জাতিক সংস্থা রয়েছে তারা সেখানে স্কুল পরিচালনা করে, সেখানে শিশুদের শিক্ষার আয়োজনটা রয়েছে। কাজেই এ ধরনের কোন তথ্য যদি থেকে থাকে আমি বলবো যে এটা ভিত্তিহীন।
বাংলাদেশে রোহিঙ্গা শরণার্থীর মোট সংখ্যা সম্পর্কে আপনার কোনো পরিসংখ্যান আছে কিনা, কত পরিমাণে রোহিঙ্গা মোট রয়েছে বাংলাদেশে?
বাংলাদেশে অফিসিয়ালি রেজিস্টার্ড রেফিউজি হিসেবে রয়েছে 32,000, কিন্তু এর বাইরেও বিশেষ করে 90 দশকের পর থেকে বা 2012 বিভিন্ন সময়ে যারা এসেছে বাংলাদেশে, ধারণা করা হয় যে তাদের সংখ্যা 2-4 লাখের মতো। এদের পরিসংখ্যান সরাসরি কারো কাছেই নেই, তবে বাংলাদেশ সরকার বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর মাধ্যমে একটি জরিপ কাজ পরিচালনার প্রকল্প হাতে নিয়েছে।
যে পরিমাণ রোহিঙ্গা এসেছে এবং অবস্থান করছেন, এদের ভবিষ্যৎ কি এবং এদের মধ্য থেকে মিয়ানমারে ফিরে যাওয়ার সংখ্যা কেমন?
না, প্রথমত হচ্ছে যে মিয়ানমারে ফিরে যাওয়ার মতো পরিস্থিতি তাদের নেই এবং তাদের সাথে যখন আমরা সরাসরি কথা বলি তারাও বলেন যে সেখানে তো তাদের নাগরিক হিসেবে স্বীকৃতি নেই। বাংলাদেশের অবস্থান থেকেও তারা অস্থায়ী হিসেবেই দেখেন, তারা অবশ্যই নিজের দেশে ফিরে যেতে চান। বাংলাদেশ সরকারের প্রতি তারা অনুরোধও করেন যে বাংলাদেশ সরকার এ ব্যাপারে কোনো উদ্যোগ নিতে পারে কিনা। তো সেক্ষেত্রে আমরা সরাসরি যে সংস্থাগুলো কাজ করছি আমরা জানি যে সরকারও চেষ্টা চালিয়ে যাচ্ছে, এখনো কোন রকম সুরাহা হয়নি।
ধন্যবাদ জনাব আসিফ মনির আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য।
শ্রোতা বন্ধুরা, মনে রাখবেন প্রতি বুধবার সান্ধ্য অধিবেশনে প্রচারিত হয় হ্যালো ওয়াশিংটন, আমাদের কলিং শো। অনুষ্ঠান চলাকালে সরাসরি টেলিফোন করতে পারেন 2026193062।
এ সপ্তাহের হ্যালো ওয়াশিংটনের আলোচ্য বিষয় প্রেসিডেন্ট ওবামার শাসনামলে যুক্তরাষ্ট্র ও বিশ্ব। অনুষ্ঠানে যোগ দেবেন, প্রশ্ন করবেন, আমন্ত্রণ রইল। ব্রিটিশ কণ্ঠশিল্পী ডেভিড বোয়ি গত 10 জানুয়ারি ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 69 বছর। দুঃখিত, আমরা এই বিশেষ প্রতিবেদনটি একটু পরেই শুনব। এবার শুনে নেই ইংরেজি শেখার অনুষ্ঠান ইংলিশ ইন মিনিটস। আজ শুনবেন 35তম পর্ব।
ইংরেজি শেখার এই সাপ্তাহিক আয়োজন ইংলিশ ইন মিনিটসে আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা, স্বাগতম। এই আয়োজনে রয়েছি আমি আনিস আহমেদ, আর আমার সঙ্গে আছে
আমি সাবরিনা চৌধুরী।
এই অনুষ্ঠানে আপনারা যেমনটি জানেন ইংরেজি ইডিয়াম নিয়ে আমরা আলোচনা করি এবং বেশ কিছু উদাহরণও তুলে ধরি।
আজকের ইডিয়াম বলার আগে নিশ্চয়ই আপনি গত সপ্তাহের ইডিয়ামটি অনুশীলন করাতে চাইবেন আরও একবার।
হ্যাঁ, গত সপ্তাহে শেখা ইডিয়াম একটু অনুশীলন করা তো দরকারই।
নিশ্চয়ই, গত সপ্তাহে আমরা শিখেছিলাম ওভার দ্য হিল এই ইডিয়ামটি।
তাহলে এবার এই ওভার দ্য হিল ইডিয়াম দিয়ে কয়েকটি বাক্য তৈরি করো তো।
মাই ফাদার ইজ অ্যান ওল্ড ম্যান বাট হি নেভার ফেলস হি ইজ ওভার দ্য হিল।
পরের বাক্য,
দে হেল্ড অ্যান ওভার দ্য হিল পার্টি ফর মাই কলিগ বাট হি ওয়াজন হ্যাপি অ্যাবাউট ইট।
আরো একটি বাক্য সাবরিনা,
হি ইজ নট ভেরি স্যাভি উইথ দ্য ডিজিটাল ওয়ার্ল্ড হি কনসিডার্স হিমসেলফ ওভার দ্য হিল।
বাহ সাবরিনা, তোমার তো দেখছি সবকটা উদাহরণই মনে আছে। তবে এবার শোনো আজকের ইডিয়াম,
দ্য টিপ অফ দ্য আইসবার্গ।
আইসবার্গ কথাটা তো বুঝলাম, হিমশৈল, সমুদ্রের উপর ভেসে যাওয়া বিশাল বরফ খণ্ড।
হ্যাঁ, সেটা ঠিক বলেছো, কিন্তু ইডিয়ামটা বুঝতে পেরেছো কি?
না, সেটা তো বুঝতে পারিনি।
তাহলে শোনা যাক এই সংলাপে বিষয়টা পরিষ্কার হচ্ছে কিনা।
Did you see that story about the university scandal? A professor got in trouble for giving 90% of his students A's. Some hadn't even come to class all semester. It's a huge scandal.
That's probably just the tip of the iceberg. I bet there are more teachers and maybe even administrators involved.
এটা তো বুঝতে পারলাম বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষককে নিয়ে কেলেঙ্কারির কথা বলছে মেয়েটি। বলছে তিনি নাকি এমন সব ছাত্রছাত্রীদেরকেও এ দিয়েছেন যারা ক্লাসেও আসেনি।
আর ছেলেটি কি বলল?
ছেলেটি বলছে হয়তো আরো অনেক শিক্ষক এবং প্রশাসক এরকম করে থাকতে পারেন, তাই এই ঘটনাকে বলছে জাস্ট দ্য টিপ অফ দ্য আইসবার্গ।
মানেটা বলো তাহলে।
সেটাই তো বুঝতে পারছি না।
শোনা যাক এই ব্যাখ্যা।
If something is the tip of the iceberg, it's a small part of a much larger issue. Most of an iceberg is actually underwater. The bigger danger is below the surface. People usually use this idiom when talking about a problem.
এখন ব্যাপারটা বুঝতে পারছি। বলছে বড় কোনো বিষয়ে সামান্য কিছু প্রকাশ হওয়া কিংবা দেখা দেওয়া, যেমন পানিতে ভেসে যাওয়া বিশাল বরফ খণ্ডের অল্প অংশটা দেখা যায়।
হ্যাঁ, যেমন আইসবার্গের খুব অল্প অংশই পানির উপর থেকে দেখা যায়। এই বাগবিধিটি নেগেটিভ অর্থেই কিন্তু ব্যবহার করা হয়।
যেমন?
যেমন ধরো বিপদ বা সমস্যা অর্থে।
এবার বুঝতে পারছি। এখন কি বাক্য তৈরি করব?
হ্যাঁ, শুরু করো তাহলে।
Corruption charges against a few executives of FIFA is just a tip of the iceberg. Many others may have been involved.
আরেকটি বাক্য?
The problem that my friend is facing is just the tip of an iceberg. She needs to sort out a lot of other things.
সবকটা বাক্যই ঠিক হয়েছে তোমার, কিন্তু এখন তো অনুষ্ঠান শেষ করার সময় হয়ে এলো।
আর শেষ করার আগে জানিয়ে রাখি, এই অনুষ্ঠানের ভিডিও সংস্করণ দেখতে চাইলে আমাদের ওয়েব পেজ www.voabangla.com কিংবা VOA বাংলার ফেসবুক ফ্যান পেজেও যেতে পারেন।
ইংলিশ ইন মিনিটসের এই সংকলন বন্ধ করার আগে
আমি সাবরিনা চৌধুরী
আর আমি আনিস আহমেদ আপনাদের জন্য রেখে যাচ্ছি অনেক অনেক শুভকামনা।
ব্রিটিশ কণ্ঠশিল্পী ডেভিড বুই গত 10ই জানুয়ারি ক্যান্সার আক্রান্ত হয়ে মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 69 বছর। তাকে নিয়ে একটি বিশেষ প্রতিবেদন পরিবেশন করছেন আহসানুল হক।
১৯৪৭ জানুয়ারি ব্রিটেনের লন্ডন শহরের এক সাধারণ পরিবারে জন্ম হয়েছিল এক অসাধারণ শিল্পীর, নাম ডেভিড বুই। শৈশব থেকেই স্কুলে তিনি ছিলেন একরোখা প্রকৃতির। স্কুলের কয়ার গ্রুপে গান করতেন, বাদ্যযন্ত্র বাজাতেন। অচিরেই দেখা গেল শিশুটি নাচেও পারদর্শী। পরবর্তীকালে 60-এর দশকে স্পেস অডিটি গানটি দিয়ে তিনি ব্রিটেনের সঙ্গীত ভবনে সবার নজরে আসেন। মূলত রক গানের এই শিল্পী একাধারে সঙ্গীতকার, অভিনেতা এবং চিত্রশিল্পী হিসেবেও খ্যাতি অর্জন করেছিলেন। গান নিয়ে পরীক্ষা নিরীক্ষার পাশাপাশি তার সাজ পোশাক নিয়েও তিনি ছিলেন সৃজনশীল। 70-এর দশকে অল্টার ইগো, স্টারম্যান, ফেম সহ একের পর এক হিট গান দিয়ে তিনি আন্তর্জাতিক খ্যাতি লাভ করেন। ক্রমাগত রক গানের ধারায় তিনি নতুনত্ব এনেছেন। 2016 সালের 10ই জানুয়ারি ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যাবার আগ পর্যন্ত তিনি সঙ্গীত চর্চায় সক্রিয় ছিলেন। তার শেষ অ্যালবামটির নাম ছিল ব্ল্যাক স্টার। রক গানের ইতিহাসে 70-এর দশকে অনেক বড় বড় ব্যান্ড সক্রিয় ছিল। তেমনি একটি ব্যান্ড কুইনের সাথে তিনি যৌথভাবে যে গানটি রচনা করেছিলেন এবং গিয়েছিলেন তার নাম আন্ডার প্রেশার। অস্থির এই সময়ে অসাধারণ এই প্রেমের গানটি ডেভিড বুইকে অমর করে রাখবে। প্রচণ্ড চাপে আমি পিষ্ট হচ্ছি, তুমি পিষ্ট হচ্ছ। ভেঙে পড়ছে ভবন, ভেঙে পড়ছে পরিবার, সর্বশান্ত হচ্ছে সবাই। আরেকটি বার সুযোগ চাই, ভালোবাসাকে আরেকবার সুযোগ দাও। যদিও ভালোবাসা বড্ড সেকেলে একটি শব্দ, যদিও ভালোবাসার স্পর্ধা তোমাকে সে ভালোবেসে বদলে যেতে বলে, কিন্তু এটাই আমাদের শেষ সুযোগ। প্রচণ্ড চাপের মধ্যেও এটাই আমাদের জীবন।
এখন শুনুন সংক্ষিপ্ত সংবাদ, পড়ছেন সরকার কবির উদ্দিন।
শুরুই করছি পরমাশিস ঘোষ রায়ের একটি রিপোর্ট দিয়ে। রিপোর্টটি এসেছে কলকাতা থেকে।
কোন গোষ্ঠী কিংবা কেউ যদি ব্যক্তিগতভাবে দেশকে আক্রমণ করার চেষ্টা করে ও আঘাত করার চেষ্টা করে, তবে সেই পাল্টা জবাব দেওয়ার ক্ষমতা ভারতের আছে, কিন্তু কখন কোথায় কেমন ভাবে সেই যন্ত্রণা দেবে তা একান্ত ভাবে ভারতের নিজস্ব বিষয়। সম্প্রতি পাঠানকোটের ঘটনার পরিপ্রেক্ষিতে নাম না করে এই ভাষাতেই পাকিস্তানকে হুমকি দিয়েছেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী মনোহর পারিক্কর। সেনাপ্রধান দলবীর সিং সোহাগের উপস্থিতিতে সেনাবাহিনীর এক অনুষ্ঠানে পারিক্কর বলেন, ইতিহাস আমাদের শিখিয়েছে যারা শুধু অন্যের ক্ষতি করতে চায় তাদের সমুচিত যন্ত্রণা পাওয়া উচিত, নয়তো তারা নিজেদের আর বদলাবে না। অবশ্য একই সঙ্গে এও তিনি বলেছেন, এটা সম্পূর্ণ তার নিজস্ব ব্যক্তিগত ভাবনা, এটা সরকারের ভাবনা নয়। পরমাশিস ঘোষ রায়, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
তুরস্কের প্রেসিডেন্ট রেজেপ তাইয়িপ এরদোয়ান বলেছেন, আজ মঙ্গলবারের যে বোমা বিস্ফোরণে ইস্তাম্বুলে কমসে কম 10 ব্যক্তির মৃত্যু হয়েছে, যাতে জখম হয়েছে অপর 15 জন, সেটা সিরিয়ার আত্মঘাতী বোমাবাজেরই কাজ বলে ধারণা করা হচ্ছে। এরদোয়ান টেলিভিশনে প্রচারিত ভাষণে ওই বিস্ফোরণ হামলায় ধিক্কার ব্যক্ত করে বলেছেন যে নিহতদের ভেতর তুর্কি নাগরিক রয়েছেন বিদেশি লোকজনও। বিস্ফোরণ ঘটেছে ইস্তাম্বুলের ঐতিহাসিক সুলতান আহমেদ মহল্লায় এবং ওখানটাতেই রয়েছে ব্লু মসজিদ ও হ্যাগা সোফিয়ার মতো পরম দর্শনীয় স্থানগুলো, পর্যটকদের জন্য যা কিনা বিশেষভাবে আকর্ষণীয়। আন্তর্জাতিক রেডক্রসের পক্ষ থেকে আজ মঙ্গলবার ভোরে বলা হয় যে লেবানন সীমান্তবর্তী সিরীয় শহর মাদায়ার জন্য অতীব জরুরি ত্রাণ সহায়তা পৌঁছে দিতে পরিচালিত যৌথ উদ্যোগ সম্পন্ন হয়েছে। মুখপাত্র পাওয়েল কিজিসিয়েক টুইটার বার্তায় বলেছেন, আন্তর্জাতিক রেডক্রস কমিটি, ICRC, জাতিসংঘ এবং সিরিয়ার রেড ক্রিসেন্ট সোসাইটির দলগুলো এখন ওই এলাকা ছেড়ে চলে যাচ্ছে, তবে পরবর্তী দিনগুলোতে আরও ত্রাণ সহায়তা সেখানে গিয়ে পৌঁছবে। হোয়াইট হাউস সূত্রে বলা হচ্ছে, যে বিলের আওতায় ইরানের বিরুদ্ধে আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারে যুক্তরাষ্ট্রের তরফে বাধা রয়েছে, সেটার কারণে ইরানের পারমাণবিক কর্মসূচি সীমিত করা নিয়ে আন্তর্জাতিক ঐকমত্যের বাস্তবায়নের প্রয়োজনীয় দায়বদ্ধতার লঙ্ঘন ঘটে। ইরান ওই ঐকমত্যে উপনীত হয়েছে যুক্তরাষ্ট্র, ব্রিটেন, চীন, ফ্রান্স, রাশিয়া এবং জার্মানির সঙ্গে এই গেল বছরই, যার আওতায় তার পারমাণবিক কর্মকাণ্ড সীমিত হবার কথা এবং সে যে পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করছে সে আশঙ্কারও উপশম ঘটবার কথা। এর বিনিময়ে উল্লেখিত দেশগুলো পারমাণবিক অস্ত্র কর্মসূচির অভিযোগের কারণেই আরোপিত নিষেধাজ্ঞা তুলে নিতে সম্মত হয়। যুক্তরাষ্ট্রের ব্যবস্থাপনা ও বাজেট দফতরের সূত্রে বলা হচ্ছে, প্রেসিডেন্ট বারাক ওবামার প্রশাসন কঠোরভাবে ওই বিলের বিরোধিতা করছে এবং কংগ্রেসের প্রতিনিধি পরিষদ ও সেনেট সভা দু কক্ষই বিলটিতে অনুমোদন দিলে ওবামা প্রশাসন তাতে ভিটো প্রয়োগ করবে। মিয়ানমারের গণতন্ত্রকামী নেত্রী অন সান সু চি সশস্ত্র জাতিগোষ্ঠী সম্প্রদায় ও দৃশ্যত বিদায়ী অসামরিক সরকারের মধ্যেকার শান্তি আলোচনার উদ্বোধনী দিবসে ভাষণ দেবেন।
আর এই সঙ্গেই শেষ হচ্ছে ভয়েস অফ আমেরিকার ওয়াশিংটন থেকে প্রচারিত আজকের বাংলা অনুষ্ঠান। অনুষ্ঠানটি প্রযোজনা করলেন ডেলোরেস ডেভিস, প্রকৌশলী ছিলেন স্কিপ সিস্ক। আমি তাহিদুল ইসলাম সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো বিদায় চাইছি। ভালো থাকবেন, শুভরাত্রি।
This program has come to you from the Voice of America, Washington.